Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar على السلام. حي على السلام. حي على الفلاح. حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজকের দিনটি আহমদিয়া মুসলিম জামাতের জন্য পরম আনন্দের দিন, কল্যাণের দিন, বরকতের দিন, যেই বরকতের সাথে জুমার কল্যাণও যোগ হয়েছে, একাকার হয়ে গেছে। আজকের দিনে প্রায় 123 বছর পূর্বে ইসলামের পুনর্জাগরণের ক্ষেত্রে কোরআনের একটি ভবিষ্যৎবাণী, মহান ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের ভবিষ্যৎবাণী, তার উল্লেখিত খুঁটিনাটি সহ পরিপূর্ণতা লাভ করেছে এবং মসীহ মওউদ অপদস্থিত মাহদীর আবির্ভাব হয়েছে। আর বয়াতের মাধ্যমে পূর্ববর্তীদের অর্থাৎ রাসূলুল্লাহ ইসলামের সাহাবেদের সাথে আখারিনদের জামাত গঠিত হয়েছে। আর আমরাও সেই সকল সৌভাগ্যবান শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে যারা এটি থেকে কল্যাণমণ্ডিত হয়েছে। অতএব প্রত্যেক আহমদি যে হযরত মসীহ মওউদের হাতে বয়াতের দাবি করে, তাকে এই কথা হৃদয়ঙ্গম করা উচিত বা হৃদয়ে স্থান দেওয়া উচিত যে মসীহ মওউদের হাতে বয়াতের ফলে আমাদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়। ইসলামের পুনর্জাগরণের কাজ যা হযরত মসীহ মওউদের মাধ্যমে সূচিত হয়েছে, তার মান্যকারীদের মাঝে নিজেদের জীবনে এক বিপ্লব আনয়নের দাবি রাখে, যেন আমরা সে সকল কল্যাণ রাজির ভাগী হতে পারি যা হযরত মসীহ মওউদের সাথে সংশ্লিষ্ট। তো প্রত্যেক বছর 23 মার্চ যখন আসে, আমাদের শুধু এটি নিয়ে আনন্দিত বা উল্লসিত হলে চলবে না যে আজকে আমরা মসীহ মওউদ দিবস উদযাপন করছি বা আলহামদুলিল্লাহ আমরা এই জামাত ভুক্ত হয়েছে, এতটাই যথেষ্ট নয়। জামাতের অভ্যুদয়ের ইতিহাস বা হযরত মসীহ মওউদের দাবি সম্পর্কে আমরা অবগত হলাম, এতটা যথেষ্ট নয়, বা জলসা করলাম, এটি সবকিছু নয়। বরং আমাদেরকে এটি দেখতে হবে যে বয়াতের সুবাদে অর্পিত দায়িত্ব আমরা কতটা পালন করেছি। আজ আমাদের আত্মজিজ্ঞাসা বা বয়াতের যে দাবি আছে সেই দাবির উপর আমরা কতটা প্রতিষ্ঠিত, বয়াতের শর্তাবলী নিয়ে ভাবারও দিন এটি, নিজেদের অঙ্গীকার নবায়নেরও দিন এটি। বয়াতের শর্ত মেনে চলার চেষ্টা করার ক্ষেত্রে একটা সংকল্পের দিন এটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত খোদার প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার কারণে, যেখানে কদাতালার অজস্র ধারায় পবিত্রতা ঘোষণা এবং প্রশংসার দিন, সেখানে রসুলে করিম সাল্লাল্লাহু ইসলামের উপর সহস্র সহস্র লক্ষ লক্ষ দরুদ প্রেরণের দিন এটি। তাই এই গুরুত্বকে সর্বদা আমাদের দৃষ্টিগোচর রাখতে হবে। আর বয়াতের শর্ত নিয়ে ভাবা এবং তদনুসারে জীবনযাপনের মাধ্যমে এটি সম্ভব, এই সমস্ত বিষয়াদি স্মরণ করানোর জন্য আজকে আমি আপনাদের সামনে বয়াতের শর্তাবলী এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কি চান তা তার ভাষায় আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। বয়াতের প্রথম শর্ত হল বয়াতকারী আহমদীয়তে যে অন্তর্ভুক্ত হয়, বয়াতকারী যে প্রথম শর্ত মেনে চলার অঙ্গীকার করে তা হল বয়াতকারী বয়াত গ্রহণকারী সর্বান্তকরণে অঙ্গীকার করবে যে এখন হতে ভবিষ্যতে কবরে যাওয়া পর্যন্ত শিরক হতে পবিত্র থাকবে, শিরকের ঊর্ধ্বে থাকবে, শিরক করবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জায়গায় বলেন, শুধু মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর হৃদয়ে সহস্র সহস্র মূর্তি বা প্রতিমা বিরাজমান থাকবে, এটি তৌহিদ বা একত্ববাদ নয়। বরং যে ব্যক্তি নিজের কোনো কাজ, ষড়যন্ত্র এবং পরিকল্পনাকে খোদার মতো গুরুত্ব দেয়, মাহাত্ম্য দেয় বা আল্লাহর উপর যে ভরসা রাখা উচিত তা যদি কোনো মানুষের প্রতি রাখে বা নিজেকে সেই গুরুত্ব দেয় যা আল্লাহ তাআলাকে দেয়া উচিত, এই সমস্ত বিষয়ে বা এমন সকল ব্যক্তি আল্লাহ তাআলার দৃষ্টিতে মূর্তি পূজারী বা প্রতিমা পূজারী। স্বর্ণ রূপা বা পিতল দিয়ে যেই মূর্তি বা প্রতিমা বানানো হয় এবং তার উপর ভরসা করা হয়, কেবল সেগুলোই মূর্তি নয় বা প্রতিমা নয়, বরং প্রত্যেক বস্তু বা প্রত্যেক কথা বা এমন সকল কর্ম, কোনো কথা বস্তু বা কাজ যাকে সেই গুরুত্ব প্রদান করা হয় যা আল্লাহ তাআলার প্রাপ্য, এমন কাজ বা এমন বস্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে মূর্তি বা প্রতিমা। স্মরণ রাখতে হবে যে প্রকৃত একত্ববাদ যার আল্লাহ তাআলা আমাদের কাছে স্বীকারোক্তি চান, যার সাথে মুক্তি সম্পর্ক যুক্ত, আল্লাহ তাআলাকে মূর্তি হোক বা মানুষ, সূর্য হোক বা চন্দ্র, বা নিজের আমিত্ব হোক বা অহমিকা হোক, নিজের পরিকল্পনা হোক বা ষড়যন্ত্র, এসব কিছু থেকে ঊর্ধ্বে মনে করা আর এর মোকাবেলায় এর প্রতিদ্বন্দ্বে কাউকে সর্বশক্তি মনে না করা, কোনো রিজেক দাতা জ্ঞান না করা, কাউকে সম্মানদাতা বা অসম্মানের কারণ মনে না করা, বরং আল্লাহ তালাই সম্মান দিয়ে থাকেন আর আল্লাহ তালাই লাঞ্ছিত করেন কাউকে সাহায্যকারী আখ্যা না দেয়া, আর একই সাথে সম্পূর্ণভাবে খোদাতালাকে বিশুদ্ধ চিত্তে খোদাতালাকে ভালোবাসা আর বিশুদ্ধ চিত্তে তারই ইবাদত করা, তার সামনেই ঝুঁকা আর নিজের আশা আকাঙ্ক্ষা আশা ভরসাকে তার সাথেই সংশ্লিষ্ট করা এবং শুধু তাকেই ভয় করা। অতএব এই তিন ধরনের বিশেষত্ব ছাড়া তাওহীদ প্রতিষ্ঠিত হতেই পারে না। তিন ধরনের তাওহীদ কি? প্রধানত সত্তার দিক থেকে, অর্থাৎ আল্লাহর পবিত্র সত্তার প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় পুরো সৃষ্টিকে শূন্য মনে করা, অস্তিত্বহীন মনে করা, কোনো গুরুত্ব না দেয়া, সবকিছুকে ধ্বংসযোগ্য মনে করা এবং অন্তঃসারশূন্য বা অর্থহীন জ্ঞান করা। সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে, তার কোনো গুরুত্বই নেই, আল্লাহর মোকাবেলায় সবকিছু মিথ্যা এই জ্ঞান করা। দ্বিতীয়ত বৈশিষ্ট্যের দিক থেকে তাওহীদ বা একত্ববাদ, অর্থাৎ লালন পালন বা উপাস্য শুধু তিনি, অর্থাৎ রব হলেন শুধু আমাদের আল্লাহ, তিনি আমাদের লালন পালনকারী আর তিনি একমাত্র সত্তা যিনি সকল শক্তির উৎসস্থল, একমাত্র উপাস্য। তিনি আরো বলেন, বিভিন্ন ধরনের যে লালন পালনকারী দেখা যায় বা মানুষের হিত সাধনকারী যে আমরা দেখতে পাই বা যা থেকে আমরা কল্যাণমণ্ডিত হই, যাদের দ্বারা কল্যাণমণ্ডিত হই, এটি কি আল্লাহর হাতেরই সৃষ্ট, আল্লাহরই ব্যবস্থাপনার একটি অংশ মনে করা? পৃথিবীতে আমরা যা থেকে কল্যাণমণ্ডিত হচ্ছে এগুলো আল্লাহ তাআলার এই বিশাল বিশ্বজগতের একটি অংশ। তৃতীয়ত নিজের ভালোবাসা, নিষ্ঠা এবং আন্তরিকতার দিক থেকে তাওহীদ ভালোবাসা, অর্থাৎ ইবাদতের যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে সেই ক্ষেত্রে আল্লাহর সামনে আল্লাহ সমকক্ষ কাউকে ধারণা করানো, ইবাদত শুধু যেন আল্লাহ তাআলার জন্যই হয়। আর বায়াতের দ্বিতীয় শর্ত হল মিথ্যা, ব্যভিচার, কুদৃষ্টি, প্রত্যেক পাপ, অবাধ্যতা, জুলম বিশ্বাসঘাতকতা, অশান্তি ও বিদ্রোহের সকল পথ হতে দূরে থাকবে। প্রবৃত্তির উত্তেজনা যত প্রবলই হোক না কেন, এর শিকারে পরিণত হবে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আসল কথা হল মানুষ যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তির এই সমস্ত আকর্ষণ থেকে মুক্ত না হবে, যা সত্য সত্য বলা থেকে মানুষকে বিরত রাখে, ততক্ষণ প্রকৃতপক্ষে মানুষ সত্যবাদী আখ্যায়িত হতে পারে না। মানুষ যদি শুধু এমন ক্ষেত্রে সত্য বলে যে ক্ষেত্রে সত্য বললে তার কোনো ক্ষতি নেই, আর নিজের সম্মান সম্পদ এবং প্রাণ জীবন যখন হুমকির সম্মুখীন, তখন যদি মিথ্যা বলে বা সত্য বলা থেকে যদি বিরত থাকে, তাহলে উম্মাদ এবং বালকদের সাথে তার পার্থক্য কি? তিনি বলেন, পৃথিবীতে এমন কে নেই যে বিনা কারণে মিথ্যা বলবে, তাই এমন সত্য যা বললে কোনো ক্ষতির আশঙ্কা নেই, এটি প্রকৃত আখলাক বা নৈতিক গুণ গণ্য হবে না। সত্য বলার গুরুত্বপূর্ণ সময় উপলক্ষ হল তখন যখন নিজের প্রাণ সম্পদ বা সম্মান সত্য বললে হুমকি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এই সম্পর্কে আল্লাহ তাআলা শিক্ষা হল, ফাজতানিবুল রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কওলাজ জুর ওয়ালা ইয়াবা শুহাদাউ ইযা মা দুউ ওয়ালা তাকতুমুশ শাহাদাতা মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কালবু। ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তাআদিলু। والصادقين والصادقات وتواصوا بالحق وتواصوا بالصبر لا يشهدون الزور। অর্থাৎ প্রতিমা পূজা এবং মিথ্যাবাদিতা থেকে বিরত হও, অর্থাৎ মিথ্যাও এক প্রতিমা, এর উপর নির্ভরশীল ব্যক্তি আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দেয়। সুতরাং মিথ্যা বলায় খোদাকে হারাতে হয়। আবার তিনি বলেন যে যখন সত্য সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়, যেতে অস্বীকার করো না, সত্য সাক্ষ্য গোপন করো না। যে সত্য গোপন করবে তার হৃদয়ে পাপি। আর যখন কথা বলো, শুধু সে কথাই বলবে যা পুরো সত্য এবং যা ন্যায় বিচারের কথা। কোনো নিকট সম্পর্কের ব্যক্তির বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, দাও, সত্য এবং ন্যায় পরায়ণতার প্রতিষ্ঠিত থাকো। তোমাদের প্রত্যেক সাক্ষ্য যেন খোদার জন্য হয়, মিথ্যা বলবে না। যদিও সত্য বলায় তোমাদের প্রাণের ক্ষতি হয় বা তোমাদের পিতা মাতার ক্ষতি হতে পারে, কিংবা কোন নিকট আত্মীয় ব্যক্তি যেমন পুত্র পরিজনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, আর কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য দানে প্রতিরোধ না করে, বিরত রাখতে না পারে। সত্যবাদী পুরুষ এবং সত্য পরায়ণা স্ত্রীলোক মহাপুরস্কার লাভ করবে। তাদের আচরণ অন্যকেও সত্য পরায়ণতার উপদেশ ও উৎসাহ দেয় এবং মিথ্যাবাদীদের আসরে তারা বসে না। হযরত মসীহ মওউদ ইসলাম এই সম্পর্কে বা বয়াতের দ্বিতীয় শর্ত সম্পর্কে আরো বেশ কিছু বলে জায়গায় তিনি এর উপর আলোকপাত করেছেন। তিনি বলেন যে ব্যভিচারের কাছেও যাবেন, অর্থাৎ এমন আচার অনুষ্ঠান থেকে দূরে থাকবে যা মনে কুপ্রভাবের উদ্রেক করতে পারে। এমন সব পথ ধরবে না যেখানে এই পাপ সংগঠনের আশঙ্কা থাকে। যে ব্যভিচার করে সে পাপকে সে সীমানায় পৌঁছায়। আজকাল টেলিভিশনে যে সমস্ত অনুষ্ঠান আছে, টেলিভিশনের প্রোগ্রাম বা ইন্টারনেটের বিভিন্ন অনুষ্ঠান, তা মানুষকে এই পাপের মুখে ঠেলে দেয়, পাপের ভিতর ঠেলে দেয়। চোখেরও জেনা বা ব্যভিচার রয়েছে, তা থেকে বিরত থাকা উচিত। প্রত্যেক এমন কাজ যা এমন পাপে পর্যবসিত হয়, মসিমত বলছেন যে তা থেকে তা এড়িয়ে চলো। তিনি বলেন যে পাপে এই পাপের পথ বড় ভয়াবহ এবং তোমাদের চূড়ান্ত গন্তব্যের জন্য একান্ত বিপজ্জনক। তোমাদের চূড়ান্ত গন্তব্য হল আল্লাহ তাআলার সন্তুষ্টি, এটি শেষ গন্তব্য, আর যেন সেই পথে বাধ সাধে। এই দ্বিতীয় শর্তের অন্তর্গত আরো একটা দিক হল কুদৃষ্টি দেয়া। এই সম্পর্কে তিনি বলেন যে মানব প্রকৃতির সহজাত চাহিদা এবং দুর্বলতাকে সামনে রেখে কোরআন যে স্বভাবসিদ্ধ শিক্ষা দিয়েছে তা হল কল্লিল মোমেনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, অর্থাৎ তুমি ইমানদারদেরকে বলে দাও যে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে বা ছিদ্রগুলোর হেফাজত করে, এর ফলে তারা পবিত্রতা লাভ করে। ফুরুজ বলতে শুধু লজ্জাস্থানই বোঝায় না, বরং প্রতিটি ছিদ্রকে বোঝায় যাতে কানও কান ইত্যাদি অন্তর্ভুক্ত। আর নামহরম পুরুষ বা নারীর গান বাজনা শোনা থেকে বারণ করা হয়েছে। এতে পুনরায় স্মরণ রেখো যে সহস্র সহস্র অভিজ্ঞতা থেকে এটি প্রমাণিত যে আল্লাহ তালা যা থেকে বারণ করেন তা থেকে অবশেষে মানুষকে বিরত হতেই হয়। ইসলাম পুরুষ নারী উভয়ের জন্য শর্ত মেনে চলা আবশ্যক করেছে। পর্দার নির্দেশ যেভাবে মহিলাদের জন্য রয়েছে, পুরুষদের জন্য সেভাবেই তাকিদপূর্ণ পর্দার নির্দেশ রয়েছে। দৃষ্টি অবনত রাখা, নামাজ, রোজা, জাকাত, হজ, হালাল হারামের পার্থক্য, আল্লাহর শিক্ষার মোকাবেলায় নিজের অভ্যাস এবং সামাজিক কুপ্রথা ইত্যাদি পরিত্যাগ করা, এমন নিষেধাজ্ঞা যা হয়ে ইসলামে প্রবেশ করার দ্বার অত্যন্ত সংকীর্ণ। এই কারণে প্রত্যেক ব্যক্তি এই দ্বার পথে ইসলামে প্রবেশ করতে পারে না। অনাচার কদাচার পরিহার সম্পর্কে তিনি বলেন যে মানুষ যখন অনাচার কদাচার পরিহারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়, অর্থাৎ ভিন ধর্মের অনুসারী ও মুসলমান সবার কথা বলছেন, আল্লাহর নির্দেশাবলীর অবমাননা এবং আল্লাহ তাআলার নির্দেশনাবলীর তুচ্ছ তাচ্ছিল্যে দৃষ্টি দেখে এবং দুনিয়ার চাকচিক্যে তারা দুনিয়ার মোহে তারা আচ্ছন্ন হয়, তখন মুসলমানদের কথা বলতে গিয়ে বলেন যে তারা হালাকু এবং চেঙ্গিস খানের মতো লোকদের হাতে ধ্বংস হয়েছে। লেখা আছে যে তখন আকাশ থেকে আওয়াজ আসত যে আইয়ুহাল কুফার ও উক্তুলুল ফুজার, অর্থাৎ হে কাফেরেরা, ফাজের বা ব্যভিচারী দৌরাচারীদেরকে হত্যা করো, দৌরাচারী পাপাচারী মানুষ আল্লাহর দৃষ্টিতে কাফেরের তুলনায় ঘৃণ্য এবং নীচ হয়ে থাকে। নৈরাজ্য এবং বিশৃঙ্খলা এড়িয়ে চলা সম্পর্কে তিনি বলেন যে যারা তোমাদেরকে শুধু এই জামাতে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তোমাদেরকে ছেড়ে দেয়, আল্লাহর প্রতিষ্ঠিত জামাতে অন্তর্ভুক্ত হয়েছে এই কারণে তোমাদেরকে যারা তোমাদেরকে ছেড়ে দেয় তাদের সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবে না, বরং তাদের জন্য নিভৃতে দোয়া করো যেন খোদা তালা তাদেরকে সেই দৃষ্টি দেন যে অন্তর্দৃষ্টি তোমাকে দিয়েছেন। তোমরা তোমাদের পবিত্র নমুনা এবং উত্তম চাল চলনের মাধ্যমে প্রমাণ করো যে তোমরা ভালো পথ অবলম্বন করেছ। দেখো, তোমাদেরকে বারবার এ নির্দেশ দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি যে সকল প্রকারের বিশৃঙ্খলা এবং দাঙ্গা হাঙ্গামার স্থানকে এড়িয়ে চলো, গালি শুনে ধৈর্য ধারণ করো, দুর্ব্যবহারের উত্তর উত্তম ব্যবহারের মাধ্যমে দাও। কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাহলে এমন স্থান ছেড়ে দাও, অন্যত্র চলে যাও, কোমলতার সাথে উত্তর দাও। যখন আমরা এটি শুনি যে কোনো ব্যক্তি এই জামাতের সদস্য হয়ে কারোর সাথে ঝগড়া করেছে, তাহলে আমি এমন কথা মোটেই পছন্দ করতে পারি না। আর আল্লাহ তাআলা এটি চান না যে জামাত পৃথিবীতে আদর্শ স্থানীয় হওয়ার কথা তারা এমন রীতি অবলম্বন করে যা তাকওয়া বিবর্জিত, বরং আমি অধিকন্তু এই কথা বলতে চাই যে খোদা তাআলা এই কথার পক্ষে যে কোনো ব্যক্তি এই জামাতভুক্ত হয়ে ধৈর্য প্রদর্শন যদি না করে তাহলে তাকে স্মরণ রাখতে হবে যে সেই জামাতের অংশ নয়। তিনি নিজের সম্পর্কে বলেন যে চরম উত্তেজনা বা রাগের কারণ হতে পারে যদি কেউ আমাকে নোংরা গালি দেয়, আমাকে নোংরা গালি দেয়া হয়। তো এই বিষয়টা তোমরা সিদ্ধান্তের জন্য নিজের হাতে নেবে না, আল্লাহর হাতে ছেড়ে দাও। আমার বিষয়, তোমরা এমন গালি শুনে ধৈর্য ধারণ করো। আর এই শিক্ষাই পাকিস্তানের আহমদীদেরকে বারবার দেওয়া হয়, কেননা সেখানে নোংরা গালির ক্ষেত্রে মুসলিমকে নোংরা গালি দেওয়ার ক্ষেত্রে মানুষ সীমা সকল স্বাধীনতার সকল সীমা লঙ্ঘন করেছে। আর এর একমাত্র সমাধান হল দোয়া করা এবং অজস্র ধারায় দোয়া করা। উত্তেজনা বা নফসের কামনা বাসনা এড়িয়ে চলা সম্পর্কে তিনি বলেন যে সেই কথা মানো যার পক্ষে বিবেক বা যুক্তি বা কনসেন্সের সাক্ষ্য আছে। আর ঐশী গ্রন্থাবলী এই সম্পর্কে যা সম্পর্কে একপথ তিনি বলেন যে ব্যভিচার করবে না, মিথ্যা বলবে না, কুদৃষ্টিতে তাকাবে না, অনাচার কদাচার জুলম বিশ্বাসঘাতকতা নৈরাজ্য এবং বিদ্রোহের পথ এড়িয়ে চলো, আর প্রবৃত্তির উত্তেজনার শিকার হবে না, পাঁচ বেলার নামাজ পড়ো, মানবফিত্রতে পাঁচ ভাবেই এই বিপ্লব আসে। আর তোমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু ইসলামের প্রতি কৃতজ্ঞ হও, তার প্রতি দরুদ প্রেরণ করো, কেননা তিনি ধ্বংসাচ্ছন্ন যুগের পর নতুনভাবে খোদাকে চেনার রাস্তা দেখিয়েছেন এবং শিখিয়েছেন। বয়াতের তৃতীয় শর্ত হল বিনা ব্যতিক্রমে খোদা ও রসুল ইসলামের হুকুম অনুযায়ী পাঁচ ওয়াক্তের বা পাঁচ বেলার নামাজ পড়বে, যথাসাধ্য তাহাজ্জুদ নামাজ পড়বে, রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের প্রতি দরুদ প্রেরণ করবে, প্রত্যহ নিজের পাপ সমূহ ক্ষমার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে এবং নিয়মিত ইস্তেগফার পড়বে, আর ভক্তিপ্লুত হৃদয়ে তার অপার অনুগ্রহ রাজিকে স্মরণ করবে এবং তার হামদ ও প্রশংসায় রত থাকবে। হযরত মুসা আলাইহিস বলছেন, হে সেই সকল ব্যক্তিবর্গ যারা নিজেদেরকে আমার জামাতভুক্ত মনে করো, স্বর্গে বা আকাশে তখন আমার জামাতের অংশগ্রহণ হবে যখন সত্যিকার অর্থে তাকওয়ার পথে পরিচালিত হবে, তাই নিজেদের পাঁচ বেলার নামাজ এমন খোদাভীতি এবং বিগলিত চিত্তে পড়ো যেন খোদাকে তোমরা দেখছ, আর রোজা নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখো। প্রত্যেক ব্যক্তি যে যাকাত দেওয়ার সামর্থ্য রাখে তার যাকাত দেওয়া উচিত, যার জন্য হজ আবশ্যক হয়ে গেছে এবং হজের পথে কোনো বাধা নেই তার হজ করা উচিত। নেকি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে করো এবং পাপকে ঘৃণার সাথে পরিহার করো। স্মরণ রেখো যে কোনো কাজ যা তাকওয়া শূন্য তা খোদা পর্যন্ত পৌঁছতে পারে না। প্রত্যেক নেক কর্মের মূল হল তাকওয়া, যেই কাজে এই মূল অক্ষুণ্ণ এবং অটুট থাকবে সেই কর্ম নষ্ট হতে পারে না, সেই কর্ম বিফল হতে পারে না। তিনি আরো বলেন যে নামাজ এমন ইবাদত যার ফলে আকাশ মানুষের কাছে এসে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা অনেক কাছে এসে যান যদি সত্যিকার অর্থে নামাজ পড়া হয়। যে সত্যিকার অর্থে নামাজ পড়ে সেই নিশ্চিত বিশ্বাসে উপনীত হয় যে আমি মরে গেছি, তার হৃদয়ে বিগলিত হয়ে খোদা তালার দরবারে সেজদা বনত হয়। যে ঘরে এ ধরনের নামাজ হবে সেই ঘর কখনো ধ্বংস হবে না। হাদিস শরীফে আছে যে যদি নূহের সময় নামাজ থাকতো তাহলে সেই জাতি কখনো ধ্বংস হতো না। হজও মানুষের জন্য শর্ত সাপেক্ষ আর রোজাও আর জাকাতও শর্ত সাপেক্ষ, কিন্তু নামাজের জন্য কোনো শর্ত নেই। সব ইবাদত বছরে একবার আবশ্যক, কিন্তু এর নির্দেশ রয়েছে দৈনিক পাঁচ বেলার, তাই যতক্ষণ পর্যন্ত পুরো শর্ত সাপেক্ষ নামাজ পড়া না হবে সেই বরকত এবং কল্যাণ রাজি লাভ হবে না যা নামাজের ফলে লাভ হতে পারে। আর এই বয়েতেরও তখন কোনো এই এমন বয়েত করেও কোনো লাভ নেই। এরপর তাহাজ্জুদ সম্পর্কে তিনি বলেন যে রাতের বেলা উঠো, দোয়া করো যেন খোদা তাআলা তোমাদেরকে নিজ পথ দেখান। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা ক্রমান্বয়ে উন্নতি করেছেন। তারা প্রথমে কি ছিলেন, এই কৃষকের বীজ বপনের মতো ব্যাপার ছিল। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি সিঞ্চন করেছেন, তিনি তাদের জন্য দোয়া করেছেন। বীজ উন্নত মানের ছিল, ভূমি ছিল উর্বর, এতে পানি সিঞ্চনের ফলে সুন্দর ফল লেগেছে। যেভাবে রসুলুল্লাহ হাঁটতেন তারা সেভাবে হাঁটতেন, তারা রাত বা দিনের রাত বা দিন দেখতেন না। তোমরা সত্যিকার অর্থে তওবা করো, তাহাজ্জুদের জন্য জাগ্রত হও, দোয়া করো, হৃদয়ের সংশোধন করো, দুর্বলতা পরিহার করো, আর আল্লাহর সন্তুষ্টি নিজের কথা এবং কর্মকে আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ করো। এরপর তিনি দরুদ শরীফ সম্পর্কে বলেন যে মানুষ সত্যিকার অর্থে বান্দা বা দাস, দাসের কাজ হল বা গোলামের কাজ হল প্রভু বা মনিব যে নির্দেশ দেয় তা মেনে চলা। একইভাবে যদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ রাজি লাভ করতে চাও তাহলে তার দাসত্ব বরণ করা আবশ্যক। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, এখানে ইবাদি বা বান্দা বলতে গোলাম বোঝানো হয়েছে, দাস বোঝানো হয়েছে, মখলুক বা সৃষ্টি নয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা বা গোলাম হওয়ার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ প্রেরণ আবশ্যক এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশ মান্য করো না, তার প্রতিটি নির্দেশের উপর তোমরা নির্দেশ অনুসারে নির্দেশকে শিরোধার্য করো। এরপর ইস্তেগফার সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলার কাছে যদি শক্তি চাও অর্থাৎ ইস্তেগফার করো তাহলে ফেরেশতা বা রুহুল কুদুসের সাহায্যের দুর্বলতা দূর হতে পারে এবং পাপ করা থেকে মানুষ রেহাই পেতে পারে, যেভাবে আল্লাহর নবী এবং রসুলেরা তা থেকে মুক্ত থাকেন। কোনো ব্যক্তির যদি পাপ হয়েই যায় তাহলে ইস্তিগফারের ফলে তাদের যে লাভ হয় তা হল পাপের কুফল অর্থাৎ আজাব বা শাস্তি থেকে রক্ষা করা হয়। যদি ভুলবশত গুনাহ হয়ে যায় ইস্তিগফার করলে পাপের কুফল থেকে মানুষ রক্ষা পেতে পারে, আল্লাহ শাস্তি থেকে রক্ষা পেতে পারে। কেননা আলো আসলে আর অন্ধকার অবশিষ্ট থাকতে পারে না। যে অপরাধী ইস্তিগফার করেন অর্থাৎ আল্লাহর কাছে শক্তি চায় না পাপ থেকে বাঁচার, সে নিজের অপরাধের শাস্তি পেতে থাকে। বয়াতের চতুর্থ শর্ত হল উত্তেজনার বসে অন্যায় রূপে কাজে বা অন্য কোন উপায়ে সাধারণত আল্লাহর সৃষ্ট কোন জীবকে বিশেষত কোন মুসলমানকে কোন প্রকার কষ্ট দেবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে প্রথম নৈতিক গুণ হল আফফ বা কারো অপরাধ ক্ষমা করা। এতে অন্যের হিত সাধন বা কল্যাণ সাধনের অর্থ হল যে পাপ করে সে আসলে কাউকে কষ্ট দেয় এবং সে শাস্তি পাওয়ার যোগ্য হয় বা শাস্তি পেতে পারে বা তাকে কারাগারে প্রেরণ করা যেতে পারে বা জরিমানাও করা যেতে পারে বা যার বিরুদ্ধে অন্যায় করে সে নিজে সরাসরি হাত উঠাতে পারে। এমত অবস্থায় অপরাধী ব্যক্তিকে ক্ষমা করা যদি যুক্তিযুক্ত হয় আর ক্ষমা করা হয় তাহলে এটি তার হিত সাধন। এ বিষয়ে কোরআনের শিক্ষা হল আল কাযিমিন আল গায়দা ওয়াল আফিন আনিন নাস জাযা ও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফা আজরুহু আলাল্লাহ। অর্থাৎ সাধু ব্যক্তি সে যে ক্রোধ দমন করার স্থলে ক্রোধকে দমন করে এবং ক্ষমার উপযোগী ক্ষেত্রে ক্ষমা করে, অন্যায়ের প্রতিফলের পরিমাণ ততটুকুই যতটুকু অন্যায় করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি অপরাধ ক্ষমা করে এবং এমন পরিস্থিতি ক্ষমা করে যে তাতে অপরাধের সংশোধন হয় এবং কোনো সে ধৃষ্ট না হয় অর্থাৎ মার্জনার যথাস্থানে মার্জনা করে, তাহলে এমন ব্যক্তি ক্ষমাকারী ব্যক্তি অবশ্যই মার্জনার পুরস্কার পাবে। তিনি আরো বলেন যে মানুষের ধৃষ্ট হওয়া উচিত নয়, নির্লজ্জ আচরণ করা উচিত নয়, সৃষ্টির সাথে দুর্ব্যবহার করা উচিত নয়, প্রেম এবং ভালোবাসা এবং নেক ব্যবহার করা উচিত, প্রবৃত্তির কামনা বাসনার বশবর্তী হয়ে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা উচিত নয়, কোমল এবং কঠোর আচরণ যথাস্থানে করা উচিত। এরপর বিনয় সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ তাআলার শাস্তি আপতিত হয়ে তওবার দ্বার বন্ধ করার পূর্বেই তওবা করো। যেখানে এই বস্তু জগতের আইনকে মানুষ এত ভয় করে সেখানে আল্লাহর আইনকে কেন ভয় করে না? আজাব এসে গেলে তার স্বাদ নিতেই হয়, প্রত্যেক ব্যক্তির তাহাজ্জুদে ওঠার চেষ্টা করা উচিত, পাঁচ বেলার নামাজের সাথে কুনুত যোগ করা উচিত, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন এমন সকল কথা থেকে তওবা করা উচিত। তওবার অর্থ হল সে সমস্ত অপকর্ম এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হতে পারেন এমন সমস্ত কারণ পরিহার করে প্রকৃত পরিবর্তন আনা উচিত, এগিয়ে যাওয়া উচিত এবং তাকে অবলম্বন করা উচিত। এর ফলে আল্লাহর করুণা বর্ষিত হয়, মানুষ করুণা ভাজন হয়, মানুষের ভিতর যে অভ্যাস আছে সেই অভ্যাসগুলোকে উন্নত অভ্যাসে পরিণত করার চেষ্টা করা উচিত, ক্রোধ থাকা উচিত, বিনয় যেন ক্রোধের স্থান নেয়, চরিত্রের সংশোধনের পাশাপাশি যথাসাধ্য সদকা করার চেষ্টা করা উচিত। এমনা তা আমালা হুবে মিসকিনা ও ইয়তিমা ও আসিরা, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য মিসকিন ইয়তিম এবং বন্দীদেরকে তারা খাবার খাওয়ায় আর বলে যে আমরা শুধু খোদা তাআলার সন্তুষ্টির জন্যই এমনটি করছি, আমরা সেই দিনকে ভয় করি যে দিন হবে অত্যন্ত ভয়াবহ। সার কথা হল দোয়া এবং তওবা তোমার নীতি হওয়া উচিত, সদকা করা অব্যাহত রাখার জন্য খোদা তাআলা তোমার সাথে অনুগ্রহপূর্ণ ব্যবহার করেন। পঞ্চম শর্ত হল সুখ দুঃখ স্বাচ্ছন্দ্য নেয়ামত এবং বিপদ আপদে আল্লাহর প্রতি বিশ্বস্ততা রক্ষা করবে, সকল অবস্থায় তাকদীরের বিধানের উপর সন্তুষ্ট থাকবে, তার পথে প্রত্যেক লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট বরণ করতে প্রস্তুত থাকবে, কোনো বিপদ উপস্থিত হলে পশ্চাৎপদ হবে না বরং সম্মুখে অগ্রসর হবে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন সেই উন্নত মানব যে খোদার সন্তুষ্টিতে বিলীন হয়, সে নিজের জীবন এবং প্রাণকে বিক্রি করে খোদা তাআলার সন্তুষ্টি ক্রয় করে। নিজের জীবন দিয়ে আল্লাহ সন্তুষ্টি ক্রয় করে, জীবনের ভ্রক্ষেপ করে না, এমন মানুষের উপরে খোদার করুণা বর্ষিত হয়। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াত এখানে বলা হয়নি, আয়াতের ব্যাখ্যা করছেন যে সমস্ত দুঃখ থেকে সেই ব্যক্তি পরিত্রাণ পায় যে আমার পথে এবং আমার সন্তুষ্টির জন্য নিজেকে বিকিয়ে দেয়, আর এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ দেয় যে সে আল্লাহর এবং ঈশ্বরটাকে খোদার আনুগত্য এবং সৃষ্টির সেবার জন্য সৃষ্টি হয়েছে বলে সে প্রমাণ দেয়। খোদার ভালোবাসা অর্জন সম্পর্কে তিনি বলেন যে আল্লাহর প্রিয় বান্দা নিজের প্রাণ খোদার পথে উৎসর্গ করে, আর বিনিময়ে সে খোদার সন্তুষ্টি ক্রয় করে, এমন মানুষই খোদা তালার বিশেষ কৃপা ভাজন হয়। তিনি আরো বলেন যে আল্লাহর সাথে বিশ্বস্ততা সম্পর্কে মুসলিমত বলছেন যে সব মোমেনের অবস্থা এমনই হয়ে থাকে, যদি তারা নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তার বন্ধু হয়ে যান, কিন্তু যদি ইমানের ভিত্তি দুর্বল হয় তাহলে আশঙ্কা থাকে। কারো হৃদয়ের অবস্থা তো আমরা জানি না, কিন্তু কোন ব্যক্তি যদি বিশুদ্ধভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার বিশেষ সুরক্ষা নিশ্চিত করেন, যে আল্লাহ যদিও সবার কিন্তু যারা বিশেষভাবে খোদার হয়ে যায় খোদা তাদের সামনে বিশেষভাবে আত্মপ্রকাশ করেন। আর বিশেষভাবে খোদার হয়ে যাওয়ার অর্থ হল নিজের আমিত্ব অহমিকাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া। সেই কারণে আমি বারবার আমার জামাতকে বলবো যে বয়াত করে গর্ব করো না, যদি হৃদয়ে পবিত্র না হয় তাহলে হাতে হাত রাখা কখনো লাভজনক হবে না, অর্থাৎ বয়াত করা লাভজনক হবে না, কিন্তু যারা সত্যিকার অর্থে বয়াত করে তাদের বড় বড় পাপ ক্ষমা করে দেওয়া হয় এবং তারা নতুন জীবন লাভ করে। বয়াতের ষষ্ঠ শর্ত হল সামাজিক কদাচার পরিহার করবে, কুপ্রবৃত্তির অধীন হবে না, কোরআনের অনুশাসন সম্পূর্ণরূপে সে ধার্য করবে এবং প্রত্যেক কাজে আল্লাহ ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে চলবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, না মুসলিমদের উদ্দেশ্যে পেশ করার পূর্বে একটি হাদিস উপস্থাপন করছি। হযরত আমর বিন আউফ বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত বা রীতিনীতির কোনটিকে জীবিত করবে, হাদিসের কথা হচ্ছে, রসুলের উক্তির কথা হচ্ছে, সে আমার সুন্নতকে এমনভাবে যদি জীবিত করে যার ফলে মানুষ তা অনুসরণ করা আরম্ভ করে, তাহলে যে সুন্নতকে জীবিত করবে সে যারা আমার সুন্নত অনুসরণ করবে তাদের সমান প্রতিদান পাবে, কিন্তু যারা আমার সুন্নত অনুসরণ করবে তাদের পণ্যে কোনো ঘাটতি দেখা দেবে না। আর যে ব্যক্তি কোনো বেদাত বা কুপ্রথার অনুসরণ করে অন্যরা যদি তা অবলম্বন করে তাহলে সেও যারা এর অন্ধ অনুকরণ করবে তাদের পাপ তার উপরও বর্তাবে, কিন্তু যারা নিজেরা সেই বিদ্যুৎ লিপ্ত তাদের পাপে কোনো কমতি আসবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর প্রিয় ভাজন হওয়ার শুধু একটি রাস্তা আছে, তা হল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অন্য কোনো পথ নেই খোদার প্রিয় ভাজন হওয়ার জন্য যা তোমাদেরকে খোদার সাথে মিলিত করতে পারে। মানুষের লক্ষ্য হওয়া উচিত একমাত্র খোদা যার কোনো শরীক নেই। শেরেক এবং বেদাতকে পরিহার করা উচিত, কুপ্রথার দাসত্ব করা উচিত নয়, কামনা বাসনার অধীনস্থ হওয়া উচিত নয়। আমি আবার বলছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যপথ ছাড়া, সত্যপথ অনুসরণ করা ছাড়া মানুষ কোনোভাবে সফল কাম হতে পারে না। আমাদের রসুল একমাত্র রসুল, আর আমাদের গ্রন্থ হল একমাত্র কোরআন, যা সেই রসুলের উপর অবতীর্ণ হয়েছে, যার আনুগত্য এবং দাসত্ব করলে আমরা খোদাকে পেতে পারি। আজকাল পীর ফকিরদের উদ্ভাবিত রীতিনীতি আর গদ্দনশীন এবং সজ্জাদানশীনদের আবিষ্কৃত দোয়া দরুদ ওজিফা এগুলো মানুষকে সবসময় সঠিক এবং সোজা পথ থেকে বিচ্যুত করার মাধ্যম, তোমরা এইসব এড়িয়ে চলো। এরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতামুল আম্বিয়া হওয়ার খাতাম বা মোহরকে মোহরে চিড় ধরাতে চেয়েছে, যেন নতুন এক শরীয়ত যারা আবিষ্কার করেছে। তোমরা স্মরণ রেখো যে তোমরা কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের অনুসরণ, নামাজ রোজার যে রীতি আছে, এছাড়া আল্লাহর ফজল এবং কৃপার দ্বার খোলার অন্য কোন চাবি নেই। বিভ্রান্ত সে ব্যক্তি যে সমস্ত পথ পরিত্যাগ করে নূতন পথ সন্ধান করে, বিফল বা ব্যর্থ সে ব্যক্তি মরবে যে আল্লাহ এবং রসুলের নির্দেশ এবং কথা অনুসরণ করে না, বরং অন্য কোনো ভাবে আল্লাহকে তালাশ করে। এরপর বয়াতের সপ্তম শর্ত হল অহংকার ও গর্ব সর্বতোভাবে পরিহার করবে, দীনতা বিনয় শিষ্টাচার সহিষ্ণু ও দরবেশী জীবনযাপন করবে। অহংকার সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে আমি সত্য সত্যই বলছি, কিয়ামত দিবসে শিরক বা প্রতিমা পূজার পর অহংকারের মতো বড় আর পাপ নেই। এটি এমন একটি ব্যাধি যা ইহ এবং পরকাল উভয় ক্ষেত্রে মানুষকে লাঞ্ছিত করে। আল্লাহ তাআলার করুণা প্রত্যেককে একত্ববাদী সহায় হয়ে থাকে, কিন্তু অহংকারের নয়। খোদার করুণা বা কৃপা যে ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহকে এক মনে করে, তার সহায় হয়ে থাকে, তার পাপের ফলে ক্ষমা পায়, কিন্তু অহংকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তিনি বলেন যে শয়তানও একত্ববাদী হওয়ার দাবি করত, কিন্তু তার মাথায় যেহেতু অহংকার বিরাজমান ছিল, আর আদম যে খোদার দৃষ্টিতে প্রিয় ছিল, তাকে যখন সে তার ছেলের দৃষ্টিতে দেখল এবং তার সমালোচনা করল, তাই শয়তান ধ্বংস হয়েছে এবং অভিশাপের বেড়ি তার ঘাড়ে পরানো হয়েছে। প্রথম পাপ যার মাধ্যমে কোনো ব্যক্তি চিরদরে ধ্বংস হয়েছে সেটি ছিল অহংকার। তিনি বলেন যে তোমাদের কোনো কাজে যদি অহংকার বা লোক দেখানো বা আত্মশ্লাঘা থাকে বা আলস্য থেকে থাকে, তাহলে তোমরা গৃহীত হওয়ার যোগ্য নও, যোগ্য হবে না। শুধু কয়েকটি কথা নিয়েই আত্মপ্রতারণায় মগ্ন হবে না যে যা কিছু করার ছিল আমরা করেছি, বয়াত করেছি, এটি যথেষ্ট। আল্লাহ তাআলা তোমাদের জীবনে এক আমূল পরিবর্তন দেখতে চান, আর তিনি তোমাদের জীবনে এক মৃত্যু দেখতে চান, যার পর তিনি তোমাদেরকে জীবিত করবেন। এরপর মিসকিনদের সম্পর্কে তিনি বলেন যে যদি আল্লাহ তাআলাকে সন্ধান করতে হয়, মিসকিনদের হৃদয়ের কাছে সন্ধান করো। সেই কারণেই নবীরা মিসকিনের বেশে জীবন যাপন করেছেন। একইভাবে বড় বংশের মানুষ নিচ বংশের মানুষকে যেন হাসি ঠাট্টা না করে কথা বলা উচিত নয় যে আমার বংশ উঁচু। আল্লাহ তাআলা বলেন আমার কাছে যখন আসবে তখন আমি প্রশ্ন করব না যে তুমি কোন বংশের বা কোন জাতির, বরং প্রশ্ন এটি করা হবে যে তোমরা পৃথিবীতে কি আমল করেছ। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যাকে বলেছেন যে হে ফাতেমা, আল্লাহ তাআলা কোন জাত বা বংশ কি তা জিজ্ঞেস করবেন না। যদি কোনো পাপ করে থাকো, আল্লাহ তাআলা রসুলের কন্যা হওয়ার কারণে তোমাকে ক্ষমা করবেন না। তাই প্রতিটি মুহূর্ত নিজের কাজ কর্ম বিশ্লেষণাত্মক দৃষ্টিকোণ থেকে করবে। আর বয়াতের অষ্টম শর্ত হল ধর্ম, ধর্মের সম্মান করাকে এবং ইসলামের প্রতি সহানুভূতিকে, নিজ ধন প্রাণ মান সম্ভ্রম সন্তান সন্ততি ও সকল প্রিয়জন হতে প্রিয়তর জ্ঞান করবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে ইসলামের জীবন আমাদের কাছে একটা ফিদিয়া চায়, সেই ফিদিয়া হল আমাদের এই পথে মৃত্যুবরণ। এই মৃত্যুর সাথে ইসলামের জীবন সম্পর্কযুক্ত, মুসলমানদের জীবন সম্পর্কযুক্ত এবং এরই সাথে জীবন্ত খোদার বিকাশ সম্পর্কযুক্ত, আর এটিকেই অন্য ভাষায় ইসলাম বলা হয়। ইসলাম আল্লাহ তাআলা এই ইসলামকে এখন জীবিত করতে চান, আর এই মহান অভিযানকে সফলতার দ্বারপ্রান্তে উপনীত করার জন্য একটা বিশেষ কার্যকরী ব্যবস্থাপনা নিজের পক্ষ থেকে সূচিত করা তার জন্য আবশ্যক ছিল। তাই এই মহান সত্তা সৃষ্টির সংশোধনের জন্য এই অধমকে দাঁড় করিয়েছেন। তাই তার উদ্দেশ্য হল পৃথিবীর সংশোধন, আর আমরা যারা মান্যকারী আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। নবম শর্ত হল আল্লাহ তাআলার প্রীতি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট জীবের সেবায় যত্নবান থাকবে এবং খোদা প্রদত্ত নিঃশক্তি ও সম্পদ যথাসাধ্য মানব কল্যাণে নিয়োজিত করবে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে স্মরণ রেখো, আল্লাহ তাআলা নেকি বা পুণ্যকে খুব ভালোবাসেন, তিনি চান যে তার সৃষ্টির প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করা হোক। যদি তিনি পাপকে পছন্দ করতেন তাহলে পাপকে শক্তি যোগাতেন, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র মহিমায়ের ঊর্ধ্বে, সুবহানাহু ওয়া তাআলা শানুহু। অতএব তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, স্মরণ রেখো, প্রত্যেক ব্যক্তি সে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন, তার প্রতি সহানুভূতিশীল হও এবং রং বর্ণের ঊর্ধ্বে থেকে সবার সাথে সদ্ব্যবহার করো, এটি কোরআনের শিক্ষা। যে সমস্ত বন্দীরা আসত তাদের অধিকাংশ কাফেরই ছিল। দেখো ইসলামের পরম সহানুভূতির দৃষ্টান্ত, দেখো আমার দৃষ্টিতে উৎকর্ষ নৈতিক শিক্ষা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে দেখবে না। তিনি আরো বলেন যে আমি যখন প্রত্যহ প্রতিনিয়তটি দেখি এবং শুনি যে কেউ এই অন্যায় করেছে, কেউ সেই অন্যায় করেছে, এই সমস্ত কথা শুনে আমি মোটেই প্রীত হতে পারি না। তিনি বলেন যে আমার জামাত এখনো এক দুর্বল বালকের মতো যে দুই পা হাঁটে আবার পড়ে যায়। আমি দৃঢ় বিশ্বাস রাখি যে আল্লাহ তাআলা এই জামাতকে সুদৃঢ় করবেন, তাই তোমরা প্রচেষ্টা সংগ্রাম এবং দোয়ায় রত থাকো, আল্লাহর কৃপা যেন বর্ষিত হয়। আল্লাহর কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়, ঐশী কৃপার আদি যখন বর্ষিত হয় তিনি সকল সফলতার দ্বার উন্মুক্ত করেন। তিনি বলেন তাঁর বান্দাদের প্রতি দয়াদ্রহ মুখ হাত বা অন্য কোন ষড়যন্ত্রের মাধ্যমে তাদের ক্ষতি করবে না, সৃষ্টির কল্যাণের চেষ্টা করো, কখনো অহংকার করবে না কারো উপর, সে তোমার অধীনস্থই হোক না কেন, কাউকে গালি দেবে না, সে তোমাকে গালি দিলেও দিনহীন এবং নিঃস্বের মতো হয়ে যাও, নমনীয় এবং সহনশীল হও, বড় হয়ে ছোটদের প্রতি করুণা করো, তুচ্ছ তাচ্ছিল্য নয়, আলেম হয়ে নির্বোধদের হিতোপদেশ দাও, আতস লাগা বসে তাদেরকে হেয় প্রমাণ করো না, ধনী হয়ে দরিদ্রদের সেবা করো এবং অহংকার প্রদর্শন করো না, ধ্বংসের পথকে ভয় করো। বয়াতের দশম শর্ত হল এই অধমের সাথে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধর্মানুমোদিত সকল আদেশ পালন করার প্রতিজ্ঞা, এই অধমের অর্থাৎ হযরত মুসলিম ওদের সাথে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাতে অটল থাকবে। এই ভ্রাতৃত্ব বন্ধন এত বেশি গভীর ঘনিষ্ঠ হবে যে কোন প্রকার পার্থিব আত্মীয়তা অন্যান্য সম্পর্ক এবং সেবক সুলভ অবস্থার মধ্যে এর তুলনা পাওয়া যাবে না। হযরত মুসলিম মওউদ আলাইহিসসালাম বলেন এই নবী যে সমস্ত সেই সকল কথা কাজের নির্দেশ দেন যা বিবেকসম্মত, আর সেই সকল কাজ থেকে বিরত রাখেন যা বিবেকের পরিপন্থী, আর পবিত্র বস্তুকে বৈধ এবং অপবিত্র বস্তুকে অবৈধ আখ্যা দেন। মানুষের ঘর থেকে সেই বোঝা অপসারণ করেন যেই বোঝায় তারা জর্জরিত ছিল, আর সেই সমস্ত ঘরকে বেরিয়ে মুক্ত করেন যে কারণে ঘর সোজা হতো না। অতএব যারা তার উপর ইমান আনবে এবং ইসলাম গ্রহণের মাধ্যমে তার হাতকে শক্তিশালী করবে, তাকে সাহায্য করবে আর সেই আরো আলোর অনুসরণ করবে যা তার সাথে নাজেল করা হয়েছে, এমন ব্যক্তি ইহ এবং পারলৌকিক সমস্যা থেকে মুক্তি পাবে, অর্থাৎ শরীয়তের নির্দেশাবলী আর এগুলো মারুফ শিক্ষা যা মানা, যা শিরোধার্য করা মানুষের জন্য আবশ্যক, দুনিয়ার বিভিন্ন বেড়ি থেকে মুক্তি এতে নিহিত। তিনি আবার বলেন এখন আমার দিকে ধাবিত হও, কেননা এখন যে ব্যক্তি আমার দিকে আসবে আমি তাকে সে ব্যক্তির সাথে তুলনা করি যে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় জাহাজে বসে, কিন্তু যে ব্যক্তি আমাকে মানে না আমি দেখছি যে সে ঘূর্ণিঝড়ে কবলিত এবং তার বাঁচার বা রেহাই পাওয়ার কোন উপায় নেই। প্রকৃত সাফায়াতকারী আমি, যে সেই বুজুর্গ শফি বা সাফায়াতকারীর ছায়া অর্থাৎ রসুল্লাহর ছায়া, তার প্রতিচ্ছবি আমি, যাকে সে যুগের অন্ধরা গ্রহণ করেনি এবং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরপর তিনি বলেন জামাতকে নসিহত করতে গিয়ে হযরত মসীহ মওউদ ইসলাম বলছেন যে হে আমার প্রিয়গণ, হে আমার অস্তিত্বরূপী সবুজ বৃক্ষের শাখাগণ, তোমাদের উপর খোদার বিশেষ অনুগ্রহের কারণে তোমরা আমার জামাতভুক্ত, তোমাদের জীবন সম্পদ এই পথে উৎসর্গ করছ। তিনি আরো বলেন কারা আমার প্রিয়জন, কারা আমার বন্ধু। তিনি বলছেন আমার বন্ধুকে আর আমার আত্মীয়কে, সে যে আমাকে চিনে শনাক্ত করে, আমাকে কে শনাক্ত করে কে চিনে, শুধু সেই ব্যক্তি যে এই দৃঢ় বিশ্বাস রাখে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আর আমাকে সেভাবে গ্রহণ করে যেভাবে প্রেরিতরা গৃহীত হয়ে থাকে। এই এই দুনিয়া আমাকে গ্রহণ করতে পারে না, কারণ দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু যাদের প্রকৃতিকে সেই জগতের অংশ দেয়া হয়েছে তারা আমাকে গ্রহণ করে এবং করবে যে আমাকে পরিত্যাগ করে, সে তাকে পরিত্যাগ করে যিনি আমাকে পাঠিয়েছেন, যে আমার সাথে সম্পর্ক স্থাপন করে সে তার সাথে সম্পর্ক স্থাপন করে যার পক্ষ থেকে আমি এসেছি। আমার হাতে এক প্রদীপ রয়েছে, যে আমার কাছে আসে সে অবশ্যই সে আলো থেকে অংশ পাবে, কিন্তু যে ব্যক্তি কুধারণার কারণে আমাকে পরিহার করে সে অন্ধকারে নিক্ষিপ্ত হবে। এই যুগের সুরক্ষিত দুর্গ, সুদৃঢ় দুর্গ হলাম আমি, নিরাপত্তার দুর্গ আমি, যে আমার হাতে হাত দেবে সে চোর ডাকাত এবং হিংস্র জন্তু থেকে নিজেকে নিরাপদ করবে। কিন্তু যে ব্যক্তি আমার দেয়াল থেকে দূরে থাকতে চায় চতুর্দিক থেকে, সে মৃত্যুর মুখোমুখি হবে, তার লাশও নিরাপদ থাকবে না। আমার হাতে কে হাত রাখে যে পাপকে পরিত্যাগ করে আর এবং নেক কর্মকে অবলম্বন করে, বক্রতা পরিহার করে এবং সে সততার পথ অনুসরণ করে, শয়তানের দাসত্ব থেকে মুক্তি লাভ করে, আল্লাহর এক বাধ্য বান্দা হয়ে যায়। প্রত্যেক ব্যক্তি যে এমন করে সে আমাতে এবং আমি তাতে, কিন্তু এমনটি শুধু সেই সফলভাবে করতে পারে যাকে আল্লাহ তাআলা পবিত্র আত্মার ছায়ায় স্থান দেন। সে তখন নিজের অবাধ্য আত্মার দোজখে যদি পা রাখে সেটি এমনভাবে শীতল হয়ে যায় যেখানে কোনো আগুনই ছিল না। অবাধ্য আত্মার আগুনে সে পা রাখলে তখন সেই অগ্নি শীতল হয়ে যায়। নিজেকে যে ব্যক্তি পাক করে পবিত্র করে, পবিত্রতার ফলে তার অবাধ্য আত্মার সৃষ্ট অগ্নি শীতল হয়ে যায়, এমন হয়ে যায় যেন সেখানে কোনো অগ্নি ছিল না। এরপর সে ক্রমাগতভাবে উন্নতি করে, এক পর্যায়ে খোদা তাআলার পবিত্র রূহ তার সত্তায় প্রবেশ করে এবং রব্বুল আলামিন তার হৃদয়ে আসন পাতেন, অর্থাৎ তার হৃদয় খোদার আস হয়ে যায়। তার ভিতরকার পুরনো মানুষ জ্বলে যায়, একটা নতুন পবিত্র মানুষ তাকে বানানো হয়, একটা আর আল্লাহ তাআলা একটা নতুন খোদার আকারে নতুন ভাবে তার সামনে প্রকাশিত হন। জান্নাতে জীবনের সমস্ত পবিত্র উপকরণ সেই পৃথিবীতেই এই জীবনে লাভ করে। তো এ হলো সেই শিক্ষা, সেই যা মেনে চলার মুসলিম ইসলাম আমাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রকৃত অর্থে বয়াতকারীর হলো এটি মান বা মাপকাঠি। তা আজকের দিন আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা এই সমস্ত শর্ত অনুসারে জীবন যাপনের চেষ্টা করছি কিনা। আল্লাহ তাআলা আমাদের দুর্বলতা এবং ভুল ভ্রান্তি ক্ষমা করুন, আমাদের দুর্বলতা দূরীভূত করুন আর আমাদেরকে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের তৌফিক দেন। আমাদের ভিতর যদি কোনো নেকি থাকে, পুণ্য থাকে, তার মান যেন উন্নত হয়, পুণ্যের মানকে উন্নত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, যেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের যে প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন, সেই লক্ষ্য যেন আমরা লাভ করতে পারি, সেই লক্ষ্যে পৌঁছতে পারি। পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে আমি কিছু নোটস রেখেছিলাম। পাকিস্তানে 23 মার্চ উদযাপিত হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে পাকিস্তানি আহমদীদেরকে বলবো যে দোয়া করুন, দেশ যে অবস্থার সম্মুখীন আজকাল তা অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তাআলা এদেশকে রক্ষা করুন, আহমদীদের খাতিরেই আল্লাহ তাআলা এদেশকে রক্ষা করুন, কেননা এই দেশকে রক্ষার জন্য আহমদীরা অনেক দোয়া করেছে। এই লক্ষ্যকে সামনে রেখে আমি কয়েকটা উদ্ধৃতি নিয়ে এসেছি এই তথ্য তুলে ধরার জন্য যে এই দেশকে গড়ার ক্ষেত্রে, এদেশের অস্তিত্বের খাতিরে আহমদীরা কেমন ভূমিকা রেখেছে তা এর ফলে স্পষ্ট হবে। দৌরে জদিদ নামে একটা পত্রিকা ছিল, তা 1923 সনে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব সম্পর্কে লিখেছে, পাঞ্জাব কাউন্সিলের সকল মুসলমান যারা অবশ্যই পাঞ্জাবের মুসলমানদের প্রতিনিধি আখ্যায়িত হওয়ার বৈধ অধিকার রাখে, তারা যখন প্রয়োজন অনুভব করলেন যে পাঞ্জাবের পক্ষ থেকে এক নির্ভরযোগ্য প্রতিনিধি ইংল্যান্ডে পাঠানো উচিত, তখন জনাব চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের প্রশংসিত সত্তার উপরেই তাদের দৃষ্টি পড়ে। চৌধুরী সাহেব তার নিজের পয়সা খরচ করে এত দক্ষতার সাথে ইংরেজ সরকার এবং ইংরেজ নাতিবিদদের সামনে এই বিষয়টি পেশ করেছে, যার শুধু পাঞ্জাবের মুসলমানেরই প্রশংসা করেনি বরং সরকারও এতে গভীরভাবে প্রভাবিত হয়েছে। এইগুলো সেই সত্য, সেই সমুজ্জ্বল বাস্তবতা যাকে পত্রপত্রিকার সাথে সম্পর্কযুক্ত কোন মানুষ কখনো অস্বীকার করতে পারে না। এরপর উল্লেখযোগ্য লেখক এবং সাহিত্য জগতের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিত্ব হলেন মৌলানা মোহাম্মদ আলী জহর। 1927 সনের 26 ডিসেম্বরের সংখ্যায় তিনি লেখেন যে জনাব মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ এবং তার এই সুশৃঙ্খল জামাতের কথা এভাবে উল্লেখ না করলে এটি অকৃতজ্ঞতার নামান্তর হবে, যারা সকল ধর্মীয় পার্থক্যকে এক পাশে রেখে মুসলমানদের কল্যাণে কাজ করেছেন। সে সময় দূরে নয় যখন ইসলামের সুশৃঙ্খল জামাতের কর্মপন্থা ইসলামের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর জন্য মোটের উপর আসে, সকল লোকদের জন্য যারা বিশেষভাবে বিসমিল্লার গম্বদে অর্থাৎ মসজিদে বসে ইসলামের খেদমতের বড় বড় বলি আওড়ায় কিন্তু কাদের বেলায় ঠন ঠন, তাদের জন্য এটি আলোকবর্তিকা প্রমাণিত হবে। অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী জহর শুধু জামাতে আহমদিয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন না, বরং জামাতে আহমদিয়াকে মুসলমানদের জামাতভুক্ত আখ্যা দিচ্ছেন। অথচ আজকে পাকিস্তানের ইতিহাস থেকে জামাতে আহমদিয়ার নামকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে, তারা ইতিহাস থেকে তো মুছে ফেলার চেষ্টা করছে, আর আইনের দিক থেকে তো এমনিতেই তারা আমাদেরকে মুসলমান মনে করে না। আরেক বুজুর্গ খাজা হাসান নিজামী সাহেব লিখেছেন রাউন্ড টেবিল কনফারেন্স সম্পর্কে, তিনি লিখেছেন যে রাউন্ড টেবিল কনফারেন্সে সকল হিন্দু মুসলমান এবং ইংরেজ জাফরুল্লাহ খান সাহেবের যোগ্যতা এবং দক্ষতাকে স্বীকার করেছে এবং বলেছে যে তিনি মুসলমান। ইংরেজেরা চলি জাফরুল্লাহর যোগ্যতা দক্ষতাকে স্বীকার করেছে এবং বলে যে মুসলমানদের ভিতর যদি মুখ থেকে বাজে এবং বৃথা কথা উচ্চারণ না করে এবং আধুনিক যুগের জটিল রাজনীতিকে যদি কেউ বুঝে থাকে তাহলে সে ব্যক্তি হলেন চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব। মুনাদি 24 অক্টোবর 1934 তারা কিয়ে পাকিস্তান এবং জামাতে আহমদিয়া এই উদ্ধৃতিতে এটি উল্লেখ রয়েছে। ডক্টর আসেখ হোসেন বটালভি সাহেব লেখেন যে গোলমেজ কনফারেন্সের প্রতিনিধিদের মধ্য থেকে সবচেয়ে সফল হলেন আগা খান এবং চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব। ইকবালের শেষ 2 বছর নামে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ইকবাল একাডেমি এটি প্রচার বা ছেপেছে। তারপর হযরত কায়েদে আজম স্বয়ং রাজনীতিতে কিভাবে ফিরে এসেছেন, ভারত কিভাবে ফিরে এসেছেন ইংল্যান্ড থেকে, তা বলছেন যে আমার এমন মনে হচ্ছিল যে আমি ভারতের কোনো সাহায্য করতে পারব না। ভারত ছেড়ে তিনি চলে গিয়েছিলেন বিরক্ত হয়ে, ইংল্যান্ডে গিয়ে বসতি স্থাপন করেন। হিন্দু মন মানসিকতায় আমি ইতিবাচক কোনো পরিবর্তন আনতে পারব না, মুসলমানদেরও চোখ খোলা সম্ভব নয়। আমার জন্য অবশেষে আমি ইংল্যান্ডেই বসতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। রইস জাফরি সাহেবের বইতে এটি লেখা আছে। তখন আহমদিয়া মুসলিম জামাত তাকে ভারত ফিরিয়ে আনার চেষ্টা করে। দ্বিতীয় খলিফা হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু লন্ডন মসজিদের ইমাম মৌলানা আব্দুর রহিম দর্দ সাহেবকে পাঠিয়েছেন যে কায়েদে আজমের উপর চাপ দেন, তিনি যেন ভারতে ফিরে আসেন এবং মুসলমানদের পথ দেখান, যেন তারা তাদের স্বাধিকার ফিরে পেতে পারে, স্বাধিকার লাভ করতে পারে। কায়েদে আজমের পর ফিরে যান এবং মুসলমানদের সেবায় আত্মনিয়োজিত হন। এবং তিনি অবলীলায় এটি বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন মসজিদের ইমাম আমাকে যেভাবে বুঝিয়েছেন আমার জন্য ভারত ফিরে যাওয়ার বিষয়ে না বলার কোনো উপায় ছিল না, যত আন্তরিকভাবে তিনি আমাকে বুঝিয়েছেন তার এমনভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন যে ভারত ফিরে না যাওয়ার কোনো উপায় আমার আর বাকি ছিল না। প্রসিদ্ধ সাংবাদিক জনাব মোহাম্মদ শফি মিমশিন নামে প্রসিদ্ধ তিনি লেখেন যে জনাব লিয়াকত আলী এবং লন্ডন মসজিদের ইমাম আব্দুর রহিম দর সাহেব মোহাম্মদ আলী জিনাকে এ বিষয়ে অনুপ্রাণিত করে যে তিনি যেন নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে স্বদেশে আসেন এবং জাতীয় রাজনীতিতে নিজের ভূমিকা রাখেন। এর ফলে 1934 সনে জনাব জিন্না ভারত ফিরে আসেন এবং কেন্দ্রীয় সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন। পাকিস্তান টাইমসের বরাতে এটি উল্লেখ করেছেন। 1981 সনের 11 সেপ্টেম্বরের টাইমস এটি উল্লেখ আছে। চরম বিরোধী যারা ছিল আমাদের জামাতের তারাও এটি স্বীকার করতে বাধ্য হয়েছে। আহরার মুসলিম লীগ এবং মির্জাইয়ুকে আঁক মচলি নামে একটা পুস্তিকা 1946 সালে প্রকাশ করেছে। তাতে স্পষ্টভাবে লেখা আছে মিস্টার জিনা কোয়েটায় বক্তৃতা করেছেন আর মির্জা মাহমুদের মুসলিম লীগের সমর্থনে মির্জা মাহমুদের পলিসির ভূয়সী প্রশংসা করেন। এরপর যখন ইলেকশন আরম্ভ হয় সকল মির্জাই বা কাদিয়ানি মুসলিম লীগকে ভোট দেয়। প্রসিদ্ধ আহলে হাদিস মীর ইব্রাহিম সিয়ালকোটি তার বই পায়গামে হেদায়েত এবং তাইদে পাকিস্তান এবং মুসলিম লীগ নামে বইতে লেখেন যে আহমদীদের ইসলামী পতাকার তলে সমবেত হওয়া এই কথার প্রমাণ বহন করে যে সত্যিই মুসলিম লীগই মুসলমানদের একমাত্র প্রতিনিধি জামাত। অর্থাৎ আহমদীরা মুসলমানও আর পাকিস্তান গঠনে অনেক ইতিবাচক ভূমিকা পালন করেছে। এরপর বাউন্ডারি কমিশনের সামনে চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের যে সেবা তা নওয়াই ওয়াক্তের প্রতিষ্ঠাতা হামিদ নিজামি সাহেব অত্যন্ত প্রশংসনীয় ভাষায় সে কথা উল্লেখ করেছে। আজকাল নওয়াই ওয়াক্ত জামাতের বিরুদ্ধে অনেক কিছু লেখে, তাদের পলিসি বদলে গেছে, জাগতিক স্বার্থ তারা দেখে আজকাল। যাই হোক, জনাব হামিদ নিজামি সাহেব যিনি নওয়াই ওয়াক্তের প্রতিষ্ঠাতা তিনি লেখেন যে বাউন্ডারি কমিশনের মিটিং শেষ হয় প্রায় 4 দিন স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব মুসলমানদের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ় যুক্তি প্রমাণ বড় দক্ষতার সাথে উপস্থাপন করেন। সফলতা আল্লাহ তাআলার হাতে, কিন্তু যেই দক্ষতা এবং যোগ্যতার সাথে স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান সাহেব মুসলমানদের কেস উপস্থাপন করেছেন, এর ফলে মুসলমানরা এতটা অবশ্যই আশ্বস্ত হয়েছে তাদের পক্ষ থেকে সত্য এবং ন্যায় ভিত্তিক কথা অত্যন্ত সুন্দরভাবে নীতি নির্ধারক মহলের কাছে পৌঁছানো হয়েছে। স্যার জাফরুল্লাহ খান সাহেব কেসের প্রস্তুতির জন্য খুব অল্প সময় পেয়েছেন, কিন্তু তার আন্তরিকতা এবং দক্ষতার কারণে নিজ দায়িত্ব খুব সুন্দরভাবে তিনি পালন করেছেন। আমাদের দৃঢ় বিশ্বাস পাঞ্জাবের সকল মুসলমান বিশ্বাসের অর্ধে থেকে তার এই কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। এরপর 1953 সালের দাঙ্গা হাঙ্গামার সময় তদন্ত কমিশনের সদস্য জাস্টিস মুনির ছিলেন, তিনি লেখেন আহমদীদের বিরুদ্ধে শত্রুতামূলক এবং ভিত্তিহীন অপবাদ লাগানো হয়েছে যে বাউন্ডারি কমিশনের সিদ্ধান্তে গুরুদাসপুর ভারতকে এই জন্য দিয়ে দেওয়া হয়েছে যে আহমদীরা নাকি একটা বিশেষ রীতি অবলম্বন করেছে। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব যাকে কায়েদে আজম এই কমিশনের সামনে মুসলিম লীগের কেস উপস্থাপনের কাজ দায়িত্বে নিযুক্ত করেছিলেন তিনি বিশেষ ধরনের যুক্তি উপস্থাপন করেছেন, কিন্তু এই আদালতের প্রেসিডেন্ট যিনি সেই কমিশনের সদস্য ছিল বাউন্ডারি কমিশনের জাফরুল্লাহ খান সাহেবের সাথে ইনিও সদস্য ছিলেন, তিনি জাফরুল্লাহ খান সাহেবের এই বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আবশ্যক মনে করে যা জাফরুল্লাহ খান সাহেব গুরদাসপুরের বিষয়ে উপস্থাপন করেছেন। সত্যিকার অর্থে বাউন্ডারি কমিশনের ডকুমেন্টস এবং দলিলপত্র দেখলে এটি স্পষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি এটি দেখার আগ্রহ রাখে সে সহজে এমন ডকুমেন্ট বের করে দেখতে পারে। চৌধুরী জাফরুল্লাহ খান মুসলমানদের জন্য মুসলমানদের নিঃস্বার্থ সেবা করেছেন। তা সত্ত্বেও মুসলমানদের কোন জামাত আদালতের তদন্তের কাগজ পড়ে তার কথা যেভাবে উল্লেখ করেছে তা সত্যিই একান্ত নির্লজ্জ ধরনের অকৃতজ্ঞতাবোধ। আর এই অবস্থা ক্রমশ বেড়ে যাচ্ছে অধিকাংশ রাজনৈতিক জামাতের ক্ষেত্রে। আর পাকিস্তানের যে অবস্থা, দেশীয় অবস্থা, তাও আপনাদের সামনে স্পষ্ট। তাই আজকের এই দিনের প্রেক্ষাপটে পাকিস্তানি নিজেদের দেশ পাকিস্তানের জন্য অনেক দোয়া করুন। আল্লাহ তাআলা এই দেশকে সেই ধ্বংসের হাত থেকে রক্ষা করুন যে ধ্বংসের দিকে এটি খুব দ্রুত এগিয়ে চলেছে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر